বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার কেমন, এমন কি কোনো ধারণা আছে?
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার বেশ কয়েক বছর থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশের যে হার, তার চেয়ে আমাদের দেশে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। কারণ রোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক দুর্বলতা আমাদের এখানে রয়েছে, যার কারণে এই সমস্ত দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে বাংলাদেশে আমাদের দৃষ্টিতে।
সড়ক দুর্ঘটনায় যে মামলাগুলো হয়, এই মামলার সংখ্যা নিয়ে কোনো ধারণা আছে?
সড়ক দুর্ঘটনায় মামলার সংখ্যা অত্যন্ত কম, কারণ সড়ক দুর্ঘটনায় যখন মামলা হয়, সেই মামলার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই যারা ক্ষতিগ্রস্ত বা যারা আহত হয়, তারা আদালতের দ্বারস্থ হন না, এবং খুব কম সংখ্যক মামলা থানায় অন্তর্ভুক্ত হয়, থানায় লিপিবদ্ধ হয়, এবং লিপিবদ্ধ যত সংখ্যক মামলা হয়, চূড়ান্ত পর্যায়ে সেই মামলার খুব, আমার মনে হয় যে 10% মামলা চূড়ান্ত পর্যায়ে এটা নিষ্পত্তি হয় না। কারণ হলো যে এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে সাক্ষী দেওয়া, আদালতে উপস্থিত হয়ে প্রমাণ করা, এই সমস্ত ব্যাপারে অনেকেই দীর্ঘসূত্রিতার কারণে আদালতে যেতে চান না। আর একটি বিষয় হয়, সেটি হলো যে যারা ড্রাইভার বা গাড়ির মালিক থাকেন, তারা অনেক অনেক ক্ষেত্রে সাধারণ দুর্ঘটনার ক্ষেত্রে তারা এই মিটমাট করে নেন কিছু ক্ষতিপূরণ দিয়ে, এই কারণেও মামলাগুলো চূড়ান্ত পর্যায়ে আসে না।
সড়ক দুর্ঘটনায় যে আইনটা আমাদের দেশে আছে, এই আইনটা কত সালের এবং আইনটা কি পর্যাপ্ত?
মোটর ভেহিকেলস অর্ডিনেন্স আমাদের দেশে আছে, যেটা সেটা 80-এর দশকের আইন এখন আছে। সেই আইনের মধ্যে আপনার কতগুলো জিনিস আছে, যেখানে সাজাটা ছিল আপনার 3 বছরের, সেই সাজাটাকে আমরা আমাদের সংগঠন HFPB-র পক্ষ থেকে আমরা আদালতে চ্যালেঞ্জ করেছিলাম। ওই 3 বছরের সাজাটা বাতিল হয়ে গেছে, 7 বছরের সাজাটা এখন বহাল হয়েছে। তবে আদালত অবজারভেশন দিয়েছে যে এই সাজাটাও কম, সাজাটা আরো বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করার জন্য একটা অবজারভেশন দিয়েছেন। আর এই আইনে যে সমস্ত বিধানগুলো আছে, সেই বিধান মতে আপনার এই বিধানটাও যদি কার্যকরী হয়, সেক্ষেত্রেও কিন্তু সড়ক দুর্ঘটনা অনেক নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু আমাদের যে আইনটি আছে, সেই আইন অধিকাংশ ক্ষেত্রেই এটা কোনো প্রয়োগ হয় না, এবং অধিকাংশ ক্ষেত্রেই মালিক, ড্রাইভার, পথচারী কেউ এটা মানতে চান না, এই কারণে দুর্ঘটনাগুলো দিন দিন বাড়ছে।
এই আইনটার দুর্বলতা কোথায়?
এই আইনের মূল দুর্বলতা হলো ওই যে বললাম যে সাজার পরিমাণ কম, এটি একটি দুর্বলতা। আর কিছু কিছু ক্ষেত্রে রোড ম্যানেজমেন্টের এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে প্রাথমিক স্তরে যে কতগুলো সাধারণ অপরাধ, যে জায়গাগুলোতে এই আইনের প্রাথমিক স্তরে যে ফাইন, সেই ফাইনের পরিমাণটা এতই কম, যেটা যারা এই ফাইন দেন তাদের কাছে এটা খুব একটা স্মরণীয়, এই কারণে আপনার এটি খুব একটা কার্যকরী হয় না। ধরুন একটি রং ড্রাইভিং বা রং পার্কিং, অথবা আপনার লাইসেন্স বিহীন চালানো, এই বিভিন্ন ক্ষেত্রে বিদেশে যে সমস্ত জায়গা আছে সেখানে অর্থদণ্ডটা কিন্তু খুব বড় আকারে হয়, যার ফলে অনেকেরই এটা তারা চিন্তা করেন যে দ্বিতীয়বার না করার জন্য। কিন্তু আমাদের দেশে এই অর্থদণ্ডটা অত্যন্ত কম হওয়ার প্রেক্ষিতে এইগুলো কেউ ভ্রুক্ষেপ করেন না, হয়তো 500 টাকা, 1,000 টাকা ফাইন দিয়ে দিলেন, আবার দ্বিতীয়বার একই অপরাধ করতেও তাদের কোনো সমস্যা হয় না।
বিদেশে সড়ক দুর্ঘটনার আইনের সঙ্গে আমাদের আইনের পার্থক্যটা কি?
ওই যে আমাদের আইনে আপনার সাজাটা কম, বিদেশে আপনার ক্যানাডাতে 10 বছরের সাজা, অনেক অনেক বেশি যাবজ্জীবন সাজা আছে। এবং বিদেশে যেটা আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু আছে, যেটা আমাদের আইনে নাই, হয়তো আমরা BRTA-কে এই বিষয়ে আমি ব্যক্তিগত ভাবে বলেছি, বিদেশে যেটা হয় সেটা হলো যে প্রত্যেকটা দুর্ঘটনার জন্য আপনার ওই জিনিসগুলো তো সাজা, ফাইন এগুলো থাকেই, প্লাস তার লাইসেন্সের উপরে একটি নাম্বারিং করা হয়, যে সেখানে নাম্বার কাটা হয়। ধরেন 12 নাম্বার যদি টোটাল থাকে একটা লাইসেন্সে, সে কোন ধরনের দুর্ঘটনায়, কোন দুর্ঘটনায় 1 নম্বরটা কাটা হবে, কোন দুর্ঘটনায় 2 নম্বর কাটা হবে, এইভাবে কাটতে কাটতে 12 নম্বর কাটা হয়ে গেলে তার লাইসেন্সটা ক্লোজ হয়ে গেলে সে আর লাইসেন্স কখনো পাবে না। এই যে পদ্ধতিটা এখানে আমাদের দেশে এটা নাই। আপনি আপনি এক্সিডেন্ট করলেন, আপনি করার পরে আপনি হয়তো ফাইন হলো, ফাইন দিলেন, কিন্তু আপনার লাইসেন্সের উপরে এফেক্ট করছে না। এই জায়গাটায় আমার মনে হয় নতুন করে একটা প্রণয়ন করা দরকার, যে যিনি এক্সিডেন্ট করবেন বা যিনি সড়ক দুর্ঘটনার জন্য দায়ী হবেন, সে ফৌজদারি অপরাধের সাথে সাথে তার লাইসেন্স শেষ হওয়ার জন্য বা লাইসেন্স বাতিল হওয়ার জন্য একটি ফর্মুলা বের করে সেইভাবে যদি অগ্রসর হওয়া যায়, তাহলে আমার মনে হয় যে আরো কার্যকরী হবে।
আমরা কেন এই ধরনের লাইসেন্সের থেকে পয়েন্ট কাটা, এই ধরনের প্রক্রিয়াগুলোর মধ্যে যেতে পারি না?
হ্যাঁ, সেইটি হলো যে ধরেন, এটি তো আসলে এই যারা এখানে দায়িত্বে আছেন, এটি তো কিছু যারা দায়িত্বে আছেন, সরকারি কর্মকর্তা যারা হিসেবে আছেন দায়িত্বে, তাদের তো এটা পরিকল্পনা করে তাদের মাথা থেকে এটা বেরোতে হবে। কিন্তু আমরা চিন্তা করলে, আমরা যখন বলি, সেটি তো কার্যকরী করার সরকারের পক্ষে কতটা তারা নিবেন সেটা বলা মুশকিল। তবে ইতিমধ্যে বিআরটি এর সঙ্গে আমি ব্যক্তিগত ভাবেও যারা ডাইরেক্টর আছেন তাদেরকে বলেছি, তারা বলেছে তারা এখন এটা চিন্তা ভাবনা করবেন যে এইভাবে লাইসেন্স বাতিল করার জন্য নাম্বার সিস্টেম করলে হয়তো ভালো ফলাফল পাবেন। তারা কনভিন্স হয়েছেন এবং আশা করি যে ওদের ভবিষ্যতে হয়তো এই ধরনের চিন্তা ভাবনা তারা করবেন। এটি করলে আমার মনে হয় যে খুব ভালো হবে। কারণ একজন ড্রাইভার যখন দেখবে যে অ্যাক্সিডেন্ট একটা দুইটা তিনটা চারটা করলে তারা লাইসেন্স থাকছে না, তখন তারা কিন্তু খুবই সতর্ক হবেন।
আসলে কি আইন শক্ত করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব, আপনি কি মনে করেন?
শুধু আইন, আইন তো হলো আপনার, ধরেন আইন পানিশমেন্টের কারণ হলো একটা ইলেকশন সৃষ্টি করা, একজনের মনে ভয়ভীতি সৃষ্টি করা, সে যেন এই কাজটা দ্বিতীয়বার না করে। কিন্তু আমাদের এখানে কিন্তু শুধু আইনের প্রয়োজন না, আমরা যারা পথচারী আছি আমাদেরও কিন্তু অনেক অগ্রসর হতে হবে, আমাদের কিন্তু অনেক পরিবর্তন হতে হবে। আপনি দেখেছেন কয়েকদিন আগে যে একজন বাসে চড়া অবস্থায় একজন লোক মাথা বের করে রেখেছে এবং হাত বের করে রেখেছে এবং যার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং আপনার দ্রুত গতির রাস্তা, সেখানে হঠাৎ করে জেব্রা ক্রসিং ছাড়াই আমরা পথ পাড়ি দিচ্ছি। এদিক থেকে এই দুর্ঘটনার ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে আমাদের অসতর্কতা এবং আমাদের নির্বুদ্ধিতা অনেক সময় দায়ী, এবং সেই জায়গাগুলো আমাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং সেটি যদি করা যায় দুই পক্ষের মাধ্যমে, যন্ত্র গাড়ি সঠিকভাবে করা, ড্রাইভিংটা ঠিকভাবে করা, প্লাস হলো আমরা যারা যাত্রী পথচারী আছি তাদের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, এই সবগুলো মিলে যদি কিছু করা যায় তাহলে পরে আইনের প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে।
আমরা বিআরটিএ থেকে যে তথ্য পাই বা পরিবহন মালিক সমিতি থেকে যে তথ্য পাই, সেখানে দেখা যাচ্ছে লাইসেন্সধারী ড্রাইভার যতজন আছেন ঠিক সমপরিমাণ ড্রাইভার আছে যাদের লাইসেন্সই নেই। এই জায়গাটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়?
এটা তো আপনার এক ধরনের, ধরেন মৃত্যুর লাইসেন্স দেওয়া এক ধরনের ঘটনা। কারণ একজন ড্রাইভার যখন তার লাইসেন্স থাকবে না, সে যদি গাড়ি চালায় তো সেই গাড়িতে তো দুর্ঘটনা হওয়াটা খুবই স্বাভাবিক, সে তো মানুষ মারাটা তার জন্য একটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ হলো এই ব্যাপারে আপনি জানেন যে এই 7,000 না 8,000 লোককে এইরকম যারা নাকি ট্রেনিং দেন নাই, লাইসেন্সের জন্য পরীক্ষা দেন নাই, কিন্তু সরকার তাদেরকে লাইসেন্স দিচ্ছিলেন এই 2-3 বছর আগে, সেটিও আমরা জনস্বার্থে এইচএনপিবির পক্ষ থেকে মামলা করে আদালতের মাধ্যমে সে লাইসেন্স দেওয়াটাকে আমরা বন্ধ করেছি। এবং বন্ধ করার মূল কারণটা হলো যে আপনি যে ড্রাইভিং করবেন, সে ড্রাইভিং এর করার ক্ষেত্রে যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো যদি আপনি না জানেন এবং আপনি যদি পরীক্ষা পাশের মাধ্যমে লাইসেন্সটা অর্জন না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার হাতে যে কোনো মানুষের মৃত্যু, একজন না শত শত মানুষের মৃত্যুটা নিশ্চিত হওয়াটাই তো স্বাভাবিক।
শুরুতে আপনি বলছিলেন যে সাজা পর্যাপ্ত হচ্ছে না, সড়ক দুর্ঘটনার কি পরিমাণ মামলায় সাজা হচ্ছে, এরকম কোন পরিসংখ্যান আপনাদের সংগঠনের আছে?
না, সাজা সাজা আপনার বললাম, আপনার সাজার পরিমাণ আমার মনে হয় না 10% নিচে। এবং ইদানিংকালে মাত্র 2-3টা মামলায় একটু সাজা হয়েছে, সেটি আপনি জানেন যে আপনার মিশুক মনিরা যে দুর্ঘটনার ক্ষেত্রে এটা হাইকোর্টে বিচার হওয়ার ক্ষেত্রে এই পানিশমেন্টটা হয়েছে। এর আগে আপনার আর একটা কেস যেখানে আপনার ট্রাক ড্রাইভার ইচ্ছাকৃত ভাবে একজনকে হত্যা করেছিল গত বছর, সেক্ষেত্রে একটা সাজা হয়েছে, যাবজ্জীবন 10 বছরের সাজা হয়েছিল, যেটা নিয়েও আপনার মালিক পক্ষ এবং যারা ড্রাইভার সমিতি আছে তারা কিন্তু হরতাল ডেকেছিল এবং সেই হরতালটা আদালতের বিরুদ্ধে ডাকা হয়। সেটিও আমরা একটা মামলা করেছিলাম যে যাতে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হরতাল না ডাকা হয়, তারপরে তারা হরতাল প্রত্যাহার করেছেন। এখন এই সাজা বৃদ্ধিটা তো অবশ্যই জরুরি।
আর একটা মনে হয় কেস স্টাডি আছে খুবই আলোচিত, 1989 সালের একটা মামলা, সংবাদের বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু।
ওই মামলাটা তো আপিল বিভাগ পর্যন্ত চূড়ান্ত হয়েছে, তো আপিল বিভাগ পর্যন্ত চূড়ান্ত হওয়ার পরে এখন আপনার এই সার্টিফিকেট কপি পাওয়ার পরে ওই অর্থটা তো পরিশোধ করতে হবে তাকে, এবং তারপরে যদি না করে তাহলে আবার আদালতের মাধ্যমে এই কন্টেম্প্ট মামলা করে তাকে সেই টাকাটা আদায় করতে হবে। এখন এই জায়গাটায় আপনার যে কথা সেটা হলো যে আপনার এই জন্য ওটা তো প্রায় 27 বছর লেগেছে। তা আর একটা জিনিস হলো যে অনেকেই আমাদের জানেন না যে এই দুর্ঘটনার ক্ষেত্রে আপনি যখন দুর্ঘটনা হয় তখন আপনি একটা ফৌজদারি মামলা সাথে সাথে আপনি কিন্তু অর্থের ব্যাপারেও ক্ষতিপূরণ চেয়ে আপনি একটি আবেদন করতে পারেন, সেই আবেদনটা 6 মাসের মধ্যে জেলা জজের কাছে করতে হয়। এই জিনিসটা অনেকেই জানেন না দেখে এই ধরনের আবেদন কেউ সাধারণত করেন না, খুব রেয়ার কেসে করা হয়। আর যে সমস্ত মামলায় থানায় মামলা হয়, সেই মামলায় ড্রাইভার যদি গ্রেপ্তার হয় তখন হয়তো সেই মামলাটায় সাথে সাথে যেহেতু 3 বছরের সাজা জামিন পেয়ে যান, কাজে তার ওইটা খুব একটা লাগে না, তার যে এটা যে তার জন্য একটা কঠিন মনে হয় না, যে দুর্ঘটনা ঘটলে তার জন্য একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটা তার কাছে মনে হয় না। কিন্তু এটা যদি অজামিনযোগ্য করা হতো তাহলে কিন্তু সেই জিনিসটা তাদেরকে মনে হতো। এই জায়গায় আমার মনে হয় যে সাজার এই জায়গাগুলোতে সাজা চূড়ান্ত সাজা হওয়ার ক্ষেত্রে আমাদের খুবই রেট কম, সেটা আপনার 10%-এর অনেক নিচে। সরকারের কাছে সাজেশন লাগবে সমস্ত প্রভাব প্রতিপত্তি ভুলে তারা যেন একটা মহাপরিকল্পনা করে, একটা আর্জেন্টলি একটা বিষয় বিবেচনা করে এই জায়গাটা যেন তারা একটা নতুন করে রিশাফল করে, নতুন করে পরিকল্পনা করে, নতুন কিছু তারা যেন করেন আইন প্রণয়নের মাধ্যমে, যাতে করে এই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যায়।